বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না, আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন, তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 13 মে, 30 বৈশাখ এবং ফার্সি 23 উর্দি বেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9625 কিলো হার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলো হার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstore.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এছাড়াও আমাদের আর্কাইভে এক মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যেকোনো সময় বিশ্বের যেকোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পারেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত, ফিলিস্তিনি সংগ্রামীদের আল কুদস তলোয়ার বা সাইফুল কুদস শীর্ষক জিহাদ তাদের বীরত্বপূর্ণ প্রতিরোধ সংগ্রামের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়ের সূচনা করেছে। এ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতে শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশের চলমান করোনা পরিস্থিতির কারণে এবারের ঈদ উল ফিত্র মানুষের জন্য চিরচেনা অনাবিল আনন্দ বয়ে আনতে পারছে না। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনতে পাবেন পবিত্র ঈদ উল ফিত্র উপলক্ষে বিশেষ আলোচনা। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা, সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরানে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত। ঈদের শুভেচ্ছা বার্তায় মুসলিম উম্মার ঐক্য ও সংহতি কামনা করলেন প্রেসিডেন্ট রুহানি। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় শহীদের সংখ্যা 83-তে উন্নীত। গোটা ইসরায়েলে হামলা চালানোর হুমকি দিয়ে হামাস বলল এখনও মূল অস্ত্র ব্যবহৃত হয়নি। আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ উদযাপন না করার আহ্বান বাংলাদেশের প্রধানমন্ত্রীর। করোনার কারণে লকডাউন বাড়তে পারে বলে মন্ত্রীর আভাস। এবং ভারতে রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশের কারণে করোনা ভাইরাসের প্রকোপ তীব্রভাবে বেড়েছে, সাপ্তাহিক প্রতিবেদনে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের রাজধানী তেহরান সহ সারা দেশে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। তেহরানের সর্ববৃহৎ ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে তেহরান বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত চত্বরে। হাজার হাজার নারী পুরুষ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এই জামাতে শরিক হন। তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরের এ জামায়াতের ইমামতি করেন ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে নিযুক্ত সর্বোচ্চ নেতার প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম মুস্তাফা রুস্তামি। তিনি নামাজের খুতবায় মুসলিম উম্মাকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদ ইসরায়েলের চলমান নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিরোধ সংগ্রামীদের পাল্টা আঘাত হানার ভূয়সী প্রশংসা করেন। এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মুসলিম দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের কাছে পাঠানো বার্তায় গোটা মুসলিম উম্মাকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বার্তায় তিনি আশা প্রকাশ করে বলেছেন পবিত্র ঈদ উল ফিতরকে উপলক্ষ করে বিশ্বের মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতির বন্ধন আগের চেয়ে বেশি শক্তিশালী হবে। প্রেসিডেন্ট রুহানি তার বার্তায় বলেন ঈদ উল ফিতর হচ্ছে সেইসব মুমিন মুসলমানের ঈদ যারা এক মাস সিয়াম সাধনা করে নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করেছেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দায় পরিণত হয়েছেন এবং নিজেদেরকে পবিত্র করে নিয়েছেন। এবছরের পবিত্র মাহে রমজান ও ঈদ উল ফিতরের বরকতে গোটা বিশ্ব থেকে করোনা ভাইরাস নামক মহামারী উঠে যাবে বলেও বার্তায় আশা প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। অধিকৃত ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস শহরে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসায় আজ বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ইহুদিবাদ ইসরায়েলের বর্বরিচিত দমন অভিযান অব্যাহত থাকা সত্ত্বেও এই জামায়াতে 1 লাখের বেশি ফিলিস্তিনি মুসল্লি অংশগ্রহণ করেন। ফিলিস্তিনের তথ্য কেন্দ্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, এমন সময় আল আকসা মসজিদে এই জামায়াত অনুষ্ঠিত হয় যখন আজ ভোরেও গাজা উপত্যকার উপর ইসরায়েলি জঙ্গি বিমানগুলো ভয়াবহ বোমাবর্ষণ করে। বুধবার রাতে অধিকৃত ফিলিস্তিনে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর ঈদ ঘোষিত হওয়া সত্ত্বেও ইসরায়েলি বিমান হামলা বন্ধ হয়নি। এদিকে আজ পবিত্র ঈদ উল ফিতরের দিনেও গাজায় ইসরায়েলি বোমা হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 17 শিশুসহ 83 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, এছাড়া আহত হয়েছেন আরও অন্তত 480 জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। গাজার আবাসিক বহুতল ভবনগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ পর্যন্ত কয়েকটি ভবনকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। অন্যদিকে গাজার প্রতিরোধ সংগঠনগুলোর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল বিপর্যস্ত হয়ে পড়েছে। গাজার ক্ষেপণাস্ত্রের আঘাতে এ পর্যন্ত 6 ইসরায়েলি প্রাণ হারিয়েছে বলে ইহুদিবাদী সূত্রগুলো স্বীকার করেছে। এছাড়া অনেকেই আহত হয়েছে। ইসরায়েলে হতাহতের চেয়ে আর্থিক ক্ষতি হচ্ছে বেশি। তেল আবিব ও এর আশেপাশে এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর ইসরায়েলের সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। লোকজন ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে সময় কাটাচ্ছে, ফলে তাদের স্বাভাবিক কর্মকাণ্ড ও অর্থনৈতিক তৎপরতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষের আরও খবর থাকছে সংবাদের পরবর্তী অংশে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ মৃতের সংখ্যা আরও কমেছে। এদিকে করোনার কারণে চলমান লকডাউন আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু আগের দিনের তুলনায় কমেছে। আজ বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় মারা গেছেন 31 জন। আগের দিনে মৃত্যু হয়েছিল 40 জনের। দেশে এযাবৎ করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 12,073। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে 1,290 জনের দেহে। এছাড়া গত 24 ঘন্টায় 13,471টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 9.58%। এদিকে দেশে করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনের বিধিনিষেধ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর মাহমুদ হাসান। আজ বুধবার রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী একথা জানান। এ সময় মন্ত্রী বলেন, লকডাউন কোনো স্থায়ী সমাধান নয়, তবে জনগণ স্বাস্থ্যবিধি না মানলে লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হতে পারে। এর আগে গত মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন চলমান লকডাউন ঈদের পরে আরও 1 সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন। এ সময় প্রতিমন্ত্রী বলেছেন, দেশে করোনা ভাইরাসের ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে, এটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে, এ কারণে চলমান লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী 16 মে জানানো হবে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা আবেগের বশবর্তী হয়ে আত্মীয় স্বজনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে যাবেন না। অনেকের কোনো বাহ্যিক লক্ষণ না থাকায় আপনি বুঝতে পারবেন না আপনার পাশের ব্যক্তিটি করোনা ভাইরাস বহন করছে। এর ফলে আপনি যেমন করোনা ভাইরাসের ঝুঁকিতে পড়বেন, তেমনি আপনার নিকটাত্মীয় বা পাড়া প্রতিবেশীকে ঝুঁকির মুখে ফেলবেন। মনে রাখবেন, সবার উপরে মানুষের জীবন, বেঁচে থাকলে আসছে বছর, আবার আমরা আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারব। ঈদ উল ফিতর উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিগত এক বছরের বেশি সময় ধরে বিশ্ব এক গভীর সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। কোভিড-19 নামক এক মারণ ব্যাধি মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় কুচবিহার সফরে গেলে তাকে কালো পতাকা প্রদর্শন এবং তার সফরের বিরোধিতা করে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে। রাজ্যে সম্প্রতি বিধানসভা নির্বাচন চলাকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে জেলার বিভিন্ন জায়গায় রাজনৈতিক সহিংসতা পর্যবেক্ষণ করতে ও ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলতে আজ তিনি কুচবিহারে যান। বিক্ষোভকারীরা বলেছেন, রাজ্যপাল বিশেষ একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু ভারতে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির জন্য রাজনৈতিক এবং ধর্মীয় সমাবেশকে দায়ী করেছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ভারতে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির জন্য রাজনৈতিক এবং ধর্মীয় সমাবেশকে দায়ী করেছে। সংস্থার পক্ষ থেকে প্রকাশিত করোনা বিষয়ক সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে কোভিড-19 সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আঘাতের পিছনে রাজনৈতিক জনসভা এবং ধর্মীয় জামায়াতের বড় ভূমিকা রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক কর্মসূচি বা ধর্মীয় অনুষ্ঠানে সামাজিক দূরত্ববিধি পালিত না হওয়ায় দ্রুততার সঙ্গে সংক্রমণ ছড়িয়েছে। এর আগে আন্তর্জাতিক চিকিৎসা বিষয়ক পত্রিকা ল্যান্সেটও ভারতে ভয়াবহ করোনা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক এবং ধর্মীয় সমাবেশের মতো অতি সংক্রামক অনুষ্ঠানকে দায়ী করেছিল। ভারতে করোনা পরিস্থিতির মধ্যে সম্প্রতি 4 রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপকভাবে রাজনৈতিক জনসমাবেশ হয়। এসব সমাবেশে অনেক সময় করোনা বিধি মানা হয়নি। অন্যদিকে হরিদ্বারে কুম্ভ মেলায় ধর্মীয় কর্মসূচিতে জড়ো হন কয়েক লাখ মানুষ। এদের মধ্যে বেশ কিছু মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, আবার অনেকে মারাও গেছেন। মৃতদের কিছু সাধু সন্তও রয়েছেন। এদিকে উত্তরপ্রদেশ ও বিহারে গঙ্গা নদী থেকে শতাধিক লাশ উদ্ধারের ঘটনায় আশঙ্কা সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের মালদহে। এই পরিস্থিতিতে রাজ্য সচিবালয় নবান্নের নির্দেশে বিহার ও ঝাড়খণ্ড রাজ্যের সীমানা লাগোয়া গঙ্গায় ভেসে আসা মৃতদেহের সন্ধানে নজরদারি শুরু করেছে পুলিশ ও ব্লক প্রশাসন। বুধবার মালদহের জেলা প্রশাসক রাজর্ষী মিত্রকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। এর পাশাপাশি কোনো লাশ পাওয়া গেলে সম্মানের সঙ্গে সৎকারের ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আবার ফিলিস্তিন প্রসঙ্গ। গাজা উপত্যকা থেকে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নিক্ষিপ্ত রকেট ইসরায়েলের রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে। একই সঙ্গে এসব রকেট তেল আবিবের আকাশ থেকে উড়ে গিয়ে দূরবর্তী হাইফা ও নাজারেথ শহরেও আঘাত হেনেছে। হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড ঘোষণা করেছে, আজ ভোরে নতুন করে অসংখ্য রকেট নিক্ষেপ করা হয়েছে। গাজা উপত্যকার বেসামরিক অবস্থানে ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে বলে ওই ব্রিগেড জানিয়েছে। কাতার ভিত্তিক আল জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে, হামাসের রকেটের আঘাতে তেল আবিবের 3টি ভবন ধসে পড়েছে। এ সময় সাইরেনের প্রচণ্ড শব্দে গোটা নগরীতে ভীতিকর পরিবেশ তৈরি হয়। হাইফা ও নাজারেথ শহরেও হামাসের রকেটের আঘাত হানার খবর পাওয়া গেছে। ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে এসব রকেট ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানে। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালে আল আরোই বলেছেন, এ পর্যন্ত ব্যবহৃত সব ক্ষেপণাস্ত্র ছিল পুরনো, মূল ক্ষেপণাস্ত্র এখনও ব্যবহার করিনি আমরা। আলাক্সা টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, আমাদের কয়েকজন কমান্ডারের শাহাদাতের কারণে প্রতিরোধ সংগ্রাম দুর্বল হয়ে পড়বে, এমনটি ভাবা ঠিক হবে না। বাস্তবে প্রতিরোধ সংগ্রাম প্রতিদিনই আরও শক্তিশালী হবে। তিনি বলেন, প্রতিরোধ সংগ্রামীরা মাসের পর মাস শত্রুদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। অন্যদিকে দখলদার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের পর এবার রামুন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস। হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, আজ ইসরায়েলের দক্ষিণাঞ্চলের রামুন বিমানবন্দরে মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র আইয়াসের সাহায্যে হামলা চালানো হয়েছে। গাজা থেকে বিমানবন্দরটির দূরত্ব 220 কিলোমিটার, সেখানে 250 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত হানা হয়েছে। এবার অন্যান্য প্রসঙ্গ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াজ জারিফ সিরিয়া সফরে গিয়ে সেদেশের প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তিনি সিরিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতি ইরানের পূর্ণ সমর্থন ঘোষণা করেন। আগামী 26 মে সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে সিরিয়া সরকারের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন জাওয়াজ জারিফ। 2011 সালে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা চাপিয়ে দেওয়ার পর এটি হবে দেশটিতে দ্বিতীয় প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সহ 3 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইরান বলেছে দেশটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেই কেবল তেহরান আবার এনপিটি চুক্তির সম্পূরক প্রোটোকল বাস্তবায়ন করা শুরু করবে। এই প্রোটোকলে স্বল্প সময়ের নোটিশে ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনের জন্য IAEA কে অনুমতি দেওয়া হয়েছে। ইরান বর্তমানে ওই প্রোটোকল বাস্তবায়ন স্থগিত রাখলেও গত ফেব্রুয়ারিতে IAEA এর সঙ্গে তেহরানের 3 মাস মেয়াদী সাময়িক চুক্তি অনুযায়ী পরিদর্শন কাজ অব্যাহত রেখেছেন IAEA এর বিশেষজ্ঞরা। কিন্তু এবার তেহরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে ওই পরিদর্শন কাজ বন্ধ করে দেওয়া হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপথে। গত সোমবারে শুরু হওয়া ফিলিস্তিনি সংগ্রামীদের আল কুৎস তরোয়াল বা সাইফুল কুৎস শীর্ষক জিহাদ তাদের বীরত্বপূর্ণ প্রতিরোধ সংগ্রামের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়ের সূচনা করেছে। এ সম্পর্কে আজকের দৃষ্টিপথের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ।
গত সোমবারে শুরু হওয়া ফিলিস্তিনি সংগ্রামীদের আল কুৎস তলোয়ার বা সাইফুল কুৎস শীর্ষক জিহাদ তাদের বীরত্বপূর্ণ প্রতিরোধ সংগ্রামের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়ের সূচনা করেছে। মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদ সংলগ্ন অঞ্চল ও শহরে ফিলিস্তিনিদের বসত বাড়ি ও নানা স্থাপনা দখল করার ইসরায়েলি সন্ত্রাসী তৎপরতা জোরদারের প্রেক্ষাপটে এই সামরিক অভিযান শুরু করে গাজা ভিত্তিক সংগ্রামী ফিলিস্তিনি দলগুলো। আল কুস শহরের আল জাররাহ অঞ্চল থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রচেষ্টাও অত্যন্ত বীরত্বপূর্ণভাবে রুখে দিয়েছে স্থানীয় ফিলিস্তিনিরা। ইহুদিবাদী ইসরায়েল বাইতুল মুকাদ্দাস শহরকে রাজধানী করার লক্ষ্যে এই শহরে ইহুদিবাদীদের সংখ্যা ও বসতি বাড়ানোর চেষ্টা করছে এবং ইসলামী ও অ-ইহুদি ঐতিহাসিক স্থাপনাগুলোকে ধ্বংস করে গোটা শহরের ইহুদিকরণ করতে চায়। এই প্রথম ফিলিস্তিনের সংগ্রামী দলগুলো ইসরায়েলকে আগেই সতর্ক করে দিয়ে ও সময়সীমা ঘোষণা করে হামলা চালিয়েছে ইসরায়েলি অবস্থানে। এই প্রথম ইসরায়েল এই বার্তা পেল যে ফিলিস্তিনিদের উপর নির্যাতন চালালে ও বাইতুল মুকাদ্দাসের মতো পবিত্র অঞ্চলকে গ্রাস করতে চাইলে সংগ্রামী দলগুলো তা সহ্য করবে না। এছাড়াও এই প্রথম সংগ্রামী ফিলিস্তিনিরা মাত্র কয়েক মিনিটে শত শত ক্ষেপণাস্ত্র ইসরায়েল অধিকৃত শহরগুলোতে নিক্ষেপ করেছে এবং এইসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের রাজধানী তেল আবিব এমনকি তেল আবিব থেকেও অনেক দূরে হাইফা শহরেও আঘাত এনেছে। অথচ এই ফিলিস্তিনিরা কেবল পাথর ছুঁড়ে ইসরায়েল বিরোধী গণসংগ্রাম বা ইন্তিফাদা শুরু করেছিল। ইসরায়েল এই বার্তাও পেল যে হামাসের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে কোনো টার্গেটে ও শহরে পৌঁছতে সক্ষম এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাও সেসব ঠেকাতে সক্ষম নয়। ফিলিস্তিনিরা ভবিষ্যৎ স্বাধীন ফিলিস্তিনের রাজধানী কুৎস শহর ও আল আকসা মসজিদের ফিলিস্তিনি পরিচিতি ধরে রাখতে আগের চেয়েও বেশি দৃঢ় প্রতিজ্ঞ, আর এ কারণেই দখলদার ইসরায়েলি সেনাদের ব্যাপক বাধা সত্ত্বেও আজ 100,000 ফিলিস্তিনি আল আকসা মসজিদে ঈদের জামাতে অংশ নিয়েছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে চলমান করোনা পরিস্থিতির কারণে এবারের ঈদ উল ফিতর মানুষের জন্য চিরচেনা অনাবিল আনন্দ বয়ে আনতে পারছে না। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশে চলমান করোনা পরিস্থিতির কারণে এবারের ঈদ উল ফিতর মানুষের জন্য চিরচেনা অনাবিল আনন্দ বয়ে আনতে পারছে না। যানবাহন চলাচলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবর্ণনীয় ভোগান্তি নিয়ে আপনজনদের কাছে ছুটে যেতে পথেই ঝরেছে অনেক প্রাণ। তারপরও নারীর টানে ছুটছে মানুষ আপন গন্তব্যে।
এক বছর পরে দুই চার দিন ছুটি পাই, পাঁচ সাত দিন ছুটি পাই, বাড়িতে যাই, ফ্যামিলির সাথে ঈদ করবো, এটাই আমাদের আকাঙ্ক্ষা।
মানুষ যে যার মতো করে যাচ্ছে যাবে, কিন্তু আমাদের একটা ভোগান্তি, ভাড়া লাগতেছে বেশি,
ঝুঁকি পড়লে কি করা যাবে। এক মাস রোজা থেকে বাপ মায়ের সাথে ঈদ করার জন্য খুশি হয়ে যাচ্ছি,
কষ্ট তো খুবই লাগতেছে ভাই। এই যে মনে করেন নিয়ে গাতলি থেকে হাঁটি আইতেছি, এখন কই যায় গাড়ি পামা ভাঙে ভাঙে যাওয়া লাগে।
এরই মধ্যে বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে এ অবস্থা চলছে। এ সময় দেশের সব নদীবন্দরকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উল্লেখ্য, দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে 21 জেলায় অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া ফেরিঘাটে গতকাল বুধবারও ছিল যানবাহনের আর যাত্রীর উপচে পড়া ভিড়। কিন্তু ঈদের একদিন আগে আজ বৃহস্পতিবার সকাল থেকেই এই ঘাট এলাকায় যাত্রী আর যানবাহনের কোলাহল কমে এসেছে। বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ওদিকে পদ্মার আরেকটি গুরুত্বপূর্ণ ঘাট লৌহজগের শিমুলিয়ায় গত কয়েকদিন ঘরমুখো মানুষের একরকম স্রোত তৈরি হয়েছিল। তবে বৃহস্পতিবার সকালে যাত্রীদের চাপ গতকালের চেয়ে অনেক কম লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ আরও কমতে শুরু করেছে। ওদিকে করোনার দোহাই দিয়ে দূরপাল্লার বাস বন্ধ থাকার নির্দেশনা থাকলেও ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়ক দিয়ে চলছে উত্তরবঙ্গগামী দূরপাল্লার বাস। এছাড়াও ট্রাক, পিকআপ, মোটরসাইকেলে চলাচল করছে ঘরমুখো মানুষ। এসব মানুষের গুনতে হচ্ছে 4-5 গুণ বেশি ভাড়া। কাদাকাদি করে বাড়ি ফেরা এসব মানুষের মাঝে বেড়ে যাচ্ছে করোনা সংক্রমণের ঝুঁকি।
প্রতিবেদনটি শুনলেন। আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিশেষ অনুষ্ঠান।
ঈদের খুশি ঈদ মোবারক
ঈদ মোবারক
ঈদ মোবারক। শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি ঈদের বিশেষ অনুষ্ঠান ঈদের খুশি।
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর, শাওয়ালের নতুন চাঁদ ওঠার পরপরই শুরু হয়ে যায় এই অনাবিল আনন্দ।
ঈদ উল ফিতর মুসলমানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আবেগ, অনুভূতি, আনন্দ, উচ্ছ্বাসের মধ্য দিয়ে প্রতি বছর ঈদ পালিত হয়। পবিত্র ঈদ উল ফিতর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রোজাদারদের জন্য পুরস্কার প্রাপ্তির দিন, কারণ রমজান মাসে সিয়াম সাধনার প্রতিদান মহান আল্লাহ এদিনেই দিয়ে থাকেন। চমৎকার এই পুরস্কার পেয়ে রোজাদারদের মনে খুশির অন্ত কিংবা আনন্দের শেষ থাকে না।
শ্রোতা বন্ধুরা, রোজাদারদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে আমরা দুই পর্বের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি। অনুষ্ঠানগুলো তৈরি করেছেন আশরাফুর রহমান আর পরিবেশন করছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ। এলো ঈদুল ফিতর, এলো ঈদ, 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 সারা বছর যে ঈদের আশায় ছিল না কুনিদ, দেখো হজরতের হাসির ছটা ঈদের চাঁদে জাগে, সেই চাঁদেরই রং যেন আজ সবার বুকে লাগে, এই দুনিয়াতেই মিটল ঈদে বেহেশতি উম্মিদ, এলো ঈদুল ফিতর, এলো ঈদ, ঈদ, ঈদ।
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই গানে ঈদের আনন্দ উচ্ছ্বাস পরিপূর্ণভাবে ফুটে উঠেছে। তবে কবির লেখা ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এই গান ছাড়া বাংলা ভাষাভাষী মুসলমানদের ঈদ যেন অসম্পূর্ণ থেকে যায়। রমজান মাস শেষে পশ্চিম আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখার সাথে সাথে বেতার ও টেলিভিশনে এই গান প্রচারের মধ্য দিয়ে শুরু হয় বাঙালি মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর।
ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির দানা বালা খানা সব রহে লীলা
তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা
দে জাকাত মোর দা মুসলিমেরাজ ভাঙাই তেনি
যারা জীবন ভরে রাখছে রোজা নিত্য উপবাসী সেই গরিব ইয়াতি মিসকিনেতে যা কিছু মুফিদ ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাহি
আজ পড়বি নামাজ রে মন সেই সেই ঈদগাহে
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ
যে ময়দানে সব গাজী মুসলিম
তেপান্তর মিডিয়া পরিবেশিত গানটি শুনলেন। এতে কণ্ঠ দিয়েছেন শিল্পী ওবায়দুল্লাহ তারেক, নাবিহা নূর, আবিদা নূর নাবিলা, মাইমুনা, আবদুল্লাহ আল জারির, আবদুল্লাহ আল আদনানী, এনাম খান এবং সুরাইয়া আক্তার সাইফা। বন্ধুরা, ঈদ উল ফিতর একটি অনন্য সাধারণ দিনই উৎসব। এই দিনে ধনী গরিবে কোনো ভেদাভেদ থাকে না, সবার জন্যই এই দিনটি সমান আনন্দের। এই আনন্দ যেন সবাই উপভোগ করতে পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধান দিয়েছেন, যেমন যারা ধনী তাদের উপর ফিতরা দেওয়া অত্যাবশ্যকীয় করে দিয়েছেন। ফিতরা এক ধরনের জাকাত, এই জাকাত দেওয়া প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের উপর অবশ্য কর্তব্য।
বন্ধুরা, আমির ফকিরের বিভেদ ভুলিয়ে সবার মনে খুশির জোয়ার বইয়ে দিতে আমাদের মাঝে আসে ঈদ। তবে এ খুশির পেছনে আরও বেশ কিছু কারণ আছে। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, শাওয়াল মাস শুরু হলে এর প্রথমেই মহান আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বায়ক ডাক দিয়ে বলেন, হে মুমিনরা, এদিন ভোরবেলায় পুরস্কার নেয়ার জন্য ছুটে যাও। অর্থাৎ রমজানের খোদাই পুরস্কার দেয়া হচ্ছে বলে তা গ্রহণ করতে ছুটে যাও। মহানবী আরও বলেছেন, যখন ঈদুল ফিতরের সন্ধ্যা, যার নাম পুরস্কারের সন্ধ্যা, তা সমাগত হয়, তখন মহান আল্লাহ এবাদতকারী বা আমলকারীদেরকে কোনো হিসাব বা সংখ্যার তোয়াক্কা না করেই ব্যাপক পুরস্কার দিয়ে থাকেন।
ঈদুল ফিতরের দিন ভোরবেলায় মহান আল্লাহ ফেরেশতাদেরকে শহরগুলোতে পাঠান। তারা পৃথিবীতে নেমে আসে এবং জনপদগুলোর অলি গলির মুখে ও চলাচলের পথে দাঁড়িয়ে বলেন, হে মুহাম্মাদের উম্মত, তোমাদের দয়ালু প্রতিপালকের দিকে রওনা হও তথা ঈদের জামাতের শরীক হতে বের হও, কারণ তিনি তোমাদের ব্যাপক ও বিপুল পুরস্কার দেবেন এবং তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন।
মুসলমানরা যখন ঈদের জামাতে শরিক হওয়ার জন্য সেদিকে যেতে থাকে, তখন মহান আল্লাহ ফেরেশতাদের বলেন, হে আমার ফেরেশতারা, যেসব কর্মী তাদের কাজ সম্পন্ন করে তাদের পুরস্কার কি? ফেরেশতা বলেন, তাদের পুরস্কার হল পরিপূর্ণ পারিশ্রমিক বা প্রতিদান দেয়া।
তখন মহান আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যা খুশি তা চাও আমার কাছে। আমার সম্মান ও ঔজ্জ্বল্যের কসম খেয়ে বলছি, আজ এই ঈদের জামাতের সমাবেশে তোমরা দুনিয়া ও পরকালের জন্য যা যা চাইবে তার সবই আমি তোমাদের দান করব।
শ্রোতা বন্ধুরা, রোজা ও ঈদের দিনের পুরস্কার সম্পর্কে মহান আল্লাহর প্রতিশ্রুতি সব সময়ের জন্য, আর ঈদ উদযাপনের পদ্ধতি প্রায় একই রকম। ঈদের আগে কেনাকাটা করা ও শাওয়ালের চাঁদ দেখার মধ্য দিয়ে শুরু হয় ঈদ আনন্দ। ঈদের দিন নানা পদের মিষ্টান্ন সহ সুস্বাদু রান্নার তোড়জোড়। ঈদের দিন নামাজ শেষে কোলাকুলি করা, বাসায় ফিরে গুরুজনদের পা ছুঁয়ে সালাম করা, মৃত মা বাবার কবর জিয়ারাত প্রভৃতি মুসলিম পরিবারগুলোতে রেওয়াজে পরিণত হয়েছে।
তবে সময়ের সঙ্গে সঙ্গে ঈদের রং বদলায়, বয়সের সঙ্গে সঙ্গে বদলায় ঈদ আনন্দ উদযাপনের ধরন। অবশ্য শৈশব কৈশোরের ঈদ আনন্দের স্মৃতি সবার মনে চির জাগরূপ থেকে যায়।
শৈশবের ঈদ আর বর্তমানের ঈদ উদযাপনের ক্ষেত্রে কি ধরনের পার্থক্য লক্ষ্য করেছেন জানতে চেয়েছিলাম বাংলাদেশের ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক এবং সাইকোসোশ্যাল কাউন্সিলর নাসিমা বেগম ঝুনুর কাছে। তিনি জানালেন,
শৈশবের ঈদ ছিল আমার মাঠে দৌড়ে চাঁদ দেখা আর ঈদের জামার কাপড়ের টুকরোগুলি লুকিয়ে রাখা। এখন এই স্মৃতিগুলি মনে করতে যে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আমাদের বাড়ির উঠানটা ছিল অনেক বড়। ঈদের দিন সকালে উঠেই উঠানটা ঝাড়ু দিতাম। মনে পড়ে সেই স্মৃতিগুলি। শুধু তাই না, আমরা সাত বোন এক ভাই ছিলাম। আমি ছিলাম ভাই বোনদের মধ্যে ছয় নাম্বার। আমার বড় বোন আমাদের ঈদের জামাগুলি বানাতেন। বড়াপ্পা যখন জামা বানাতেন, মনে পড়ে মেশিনের কাছে কাপড়ের কোনা ধরে বসে থাকতাম, বড়াপ্পা একটু বানানোর পর মাপ নেবেন যে জামাটা আমার ঠিক মতো হলো কিনা। ঈদের আগের রাতে ঘুমাতে পারতাম না, যদি দেরি হয়ে যায় সকালে উঠতে বিশাল আনন্দ নিয়ে বিছানায় যেতাম। মন ভরা, প্রাণ ভরা একটা আনন্দ থাকতো কখন সকাল হবে। আর বর্তমান ঈদ, বর্তমান ঈদের কেনাকাটা অনলাইনে, বর্তমান ঈদ হচ্ছে সেলফি তোলার ঈদ, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, অসুস্থ প্রতিযোগিতা, কেউ কাছে এসে বসে না, সবাই থাকে যার যার মতন ইন্টারনেট নিয়ে ব্যস্ত। সে আগে সেই অকৃত্রিম ভালোবাসা, অকৃত্রিম অনুভূতি কোথায় যেন হারিয়ে গেছে।
অতীত ও বর্তমানের ঈদ নিয়ে বাস্তব ধর্মী একটি চিত্র তুলে ধরেছেন আপনি। তো আপনার ঈদের কোনো মধুর অথবা কষ্টের স্মৃতি থাকলে তা আমাদের শ্রোতাবন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন।
হ্যাঁ, আমার একটা ঈদের স্মৃতি আছে, এটা সুখের না, একটু দুঃখের স্মৃতি। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি। একটা ঈদে আমার আব্বা আমার জামার সাথে ম্যাচিং করে পায়জামা কিনে দিতে পেরেছিলেন না। আমার জামাটার সাথে ম্যাচিং করার পায়জামার রং ছিল লাল, আব্বার রং চিনতে পারেননি বলে খয়েরি রঙের কিনে এনেছিলেন। আমি অনেক অনেক কেঁদেছিলাম যে ঈদের দিন আমি এরকম একটা পায়জামা পরবো আমার জামার সাথে যেটা ম্যাচিং হবে না। ঈদের দিন সকালে যখন আব্বা চলে গেলেন নামাজে আর আমি বসে আছি, আব্বা নামাজ পড়ে এসে বললেন, কি গো মা তুমি ঈদের জামা পরনি কেন? আমি আব্বার দিকে তাকিয়ে বলেছিলাম, আপনি কি আমাকে ম্যাচিং করে পায়জামা এনে দিয়েছেন যে আমি ঈদের জামা পরবো? আব্বা অসহায়ের মতন আমার দিকে তাকিয়েছিলেন, বললেন, মা এই ঈদে পরে ফেলো, আগামীতে তোমাকে আমি ওই লাল পায়জামাটা দিব। কিন্তু আমি তাও পরেছিলাম না, সারাদিন মন খারাপ করেছিলাম, রাগ করেছিলাম। তো আজ আমার আব্বা নেই, 1993 সনে আমার আব্বা মারা গেছেন। এখনো আমার এই স্মৃতিটা আমার কাছে অনেক কষ্টের, মনে হয়েছিল কেন আমি এরকম আচরণ আমার বাবার সাথে করেছিলাম। তো এই স্মৃতিটা এখনো আমাকে কাঁদায়।
আপনার স্মৃতিটা সত্যি কষ্টের। মহান আল্লাহ আপনার বাবাকে বেহেশতবাসী করুন, আমরা সে দোয়াই করছি। তো বন্ধুরা, আপনারা অবগত আছেন যে এবারও ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের মহাসংকটের মধ্যে। করোনায় আক্রান্ত হয়ে যেসব মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমরা তাদের জন্য মহান আল্লাহর ক্ষমা ও দয়া কামনা করছি। বিশেষ করে করোনা মোকাবেলা করতে গিয়ে যেসব স্বেচ্ছাসেবী ডাক্তার ও নার্স জীবন দিয়েছেন, তাদেরকে যেন মহান আল্লাহ শহীদ হিসেবে গণ্য করেন, সেই দোয়া করছি।
বন্ধুরা, ঈদ কেবল আনন্দের জন্য আসে না, ঈদ আসে পরস্পরের কল্যাণ কামনার জন্য। তাই তো ঈদের দিন দেখা যায় সবাই নিজ পরিবার, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব সহ বিশ্বের শান্তির জন্য দোয়া করে থাকে। আমাদের সবারই উচিত ফিলিস্তিন, ইয়েমেন, সিরিয়া, ইরাক, আফগানিস্তান, কাশ্মীর, রাখাইন সহ বিশ্বের সকল নির্যাতিত মুসলমানের জন্য দোয়া করা, তাদের আর্থিকভাবে সহযোগিতা করা এবং তাদের অধিকারের প্রতি সমর্থন দেওয়া।
মুসলমানদের পবিত্র ঈদগুলো তখনই পুরোপুরি সফল হবে যখন তারা ইমানের জোরে ভেতর থেকে এতটাই শক্তিশালী হবে যে একদিকে তারা সব ধরনের পাপের প্রভনকে নাকচ করতে পারবে এবং অন্যদিকে সাম্রাজ্যবাদী ও তাগুতি শক্তির হুমকিকে উপেক্ষা করে মুক্ত করতে পারবে সবগুলো মজলুম জাতিকে। ঈদুল ফিতর আমাদের সেই শিক্ষা দেওয়ার জন্য প্রতি বছর হাজির হয়। কবি গোলাম মোস্তফার কথাই,
এনেছে নবগীতি, এনেছে সুখ স্মৃতি, এনেছে প্রেম প্রীতিপূর্ণ, এনেছে নব আশা, একতা ভালোবাসা নিবিড় মিলনের জন্য। ভ্রাতৃপ্রণয়ের মহান দৃশ্য, মিলন কলগানে মুখর বিশ্ব, বিভেদ জ্ঞান যত আজকে সব হত, ধন্য ঈদ তুমি ধন্য।
হৃদয়ের সব পাপ কালিমা মুছে দিতে ঈদ এসেছে। আমরা সবাই মহান আল্লাহর কাছে গুনাহ মাপের জন্য দোয়া করব এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে দেব। আর তাহলেই গরিব দুঃখীরাও ঈদ আনন্দে হাসতে পারবে।
তো বন্ধুরা, আমরা সবাই সব ভেদাভেদ, শত্রু মিত্র ও হিংসা বিদ্বেষ ভুলে এক আল্লাহর বান্দা হিসেবে ঈদের জামায়াতের ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বাস্তব দৃষ্টান্ত স্থাপন করব, এই প্রত্যাশা রেখে গানটির বাকি অংশ শুনতে শুনতে বিদায় নিচ্ছি আজকের এই বিশেষ অনুষ্ঠান থেকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক,
ঈদ মোবারক।
যা তোর দোস্ত দুশমন, হাত মিলাও হাতে,
আজ ভুলে যা তোর দোস্ত দুশমন, হাত মিলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব ইসলামী মোরি,
তোরে মারলো ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা, সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ। ওমন রমজানের ওই রোজার শেষে
এলো খুশির ঈদ, আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাহি।
তোর দাওয়াত কবুল করবে হযরত হয় মনে উম্মীদ,
তোর দাওয়াত কবুল করবে হযরত হয় মনে উম্মীদ, ও মোর রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, ও মোর রমজানে রই রোজার শেষে।
বিশেষ অনুষ্ঠানটি শুনলেন। এবারে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 13 মে বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ফিলিস্তিনে হামলা কেন অ্যাকশন নিচ্ছে না তুরস্ক, যুগান্তরের শিরোনাম। প্রথম আলোর মতামত শিরোনাম, ফিলিস্তিন ও ফিলিস্তিন, ঈদকালীন হত্যা ও জায়নবাদ। ইত্তেফাকের শিরোনাম, কোয়াড নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন চীনা রাষ্ট্রদূত, অবিলম্বে ফিলিস্তিনি গণহত্যা বন্ধের আহ্বান বাম গণতান্ত্রিক জোটের সমকাল, চাঞ্চল্যকার মৃত্যু হত্যাকাণ্ড, রিমান্ডে বাবুল, মানব জমিন, এদেশে কেউ নিরাপদ নয় মির্জা ফখরুলের দাবি কালের কণ্ঠ, সোলমের পর ফের কঠোর লকডাউন, বিচারিক ক্ষমতা পাচ্ছে পুলিশ, বাংলাদেশ প্রতিদিন। ভারতের কয়েকটি খবরের শিরোনাম, কাজ নেই হাতে টাকা নেই পরিযায়ী শ্রমিকরা বাঁচবেন কিভাবে, কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের, আনন্দবাজার পত্রিকা। ভারতে করোনা বৃদ্ধির জন্য দায়ী বড় বড় ধর্মীয় এবং রাজনৈতিক সমাবেশ, এবার সরব WHO, সংবাদ প্রতিদিন। কোথাও মিলছে না ভ্যাকসিন, দিশেহারা রাজ্যবাসী, গণশক্তি। ভিন রাজ্যে ভেসে উঠছে দেহ, মালদহে ঢুকে পড়ার আশঙ্কায় নজরদারি শুরু নবান্নের আজকাল। শ্রোতা বন্ধুরে, এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। গাজায় ইসরায়েলি হামলা, পাল্টা ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলোর রকেট হামলা অব্যাহত রয়েছে, এ সম্পর্কিত খবরই বাংলাদেশ, ভারত সহ বিশ্ব মিডিয়াতে বিশেষ গুরুত্ব সহ প্রকাশিত হয়েছে। যুগান্তরের শিরোনাম, ফিলিস্তিনে হামলা কেন অ্যাকশন নিচ্ছে না তুরস্ক। খবরে লেখা হয়েছে, রমজান আসলেই ইসরায়েল নামক সন্ত্রাসী রাষ্ট্রটি মুসলমানদের উপর তার বর্বরোচিত হামলার মাত্রা বাড়িয়ে দেয়, আর মুসলিম বিশ্ব নীরব হয়ে দেখতে থাকে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়া ফিলিস্তিনি নারী, পুরুষ, শিশু, যুবক, বৃদ্ধ সহ বহু মানুষকে। ফিলিস্তিনিদের উপর চলছে ইসরায়েলের বর্বর নিষ্ঠুর হামলা। ইসরায়েল সেই 1948 সাল থেকেই ফিলিস্তিনিদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে, বিরামহীনভাবে চলছে সেই হামলা নির্যাতন। কিন্তু কি করছে আরব বিশ্ব? ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি হেফাজতের সাবেক আমির বাবুনগরের আহ্বান সম্পর্কিত খবরটি ছাপা হয়েছে দৈনিক যুগান্তরে, আর সমকালের খবরে লেখা হয়েছে, অবিলম্বে ফিলিস্তিনি গণহত্যা বন্ধের আহ্বান বাম গণতান্ত্রিক জোটের। তারা ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মার্কিন ইসরায়েল সাম্রাজ্যবাদী জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব বিবেককে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে। চাঞ্চল্যকর মিতু হত্যাকাণ্ড রিমান্ডে বাবুল মানব জমিনের শিরোনামের খবরে লেখা হয়েছে, মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তবে বাবুলের আইনজীবী আরিফুর রহমান বলেন, পুলিশ যথাযথ তদন্ত না করে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে, আমরা উচ্চ আদালতে যাব, আশা করি সেখানে ন্যায় বিচার পাব। দু-একটি অন্যটি খবরে লেখা হয়েছে, সোর্স মুসাই, আটকে গেলেন বাবুল আক্তার। অন্যদিকে চট্টগ্রাম পিবিআই সূত্রে জানা গেছে, মূলত এক এনজিও কর্মীর সাথে পরকীয়ার কারণে এই খুনের সিদ্ধান্ত নেন বাবুল আক্তার। রাজনীতির খবর। এদেশে কেউ নিরাপদ নয় বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কালের কণ্ঠের এশিয় নামের খবরে লেখা হয়েছে। বিএনপি মহাসচিব বলেছেন এদেশে কেউ নিরাপদ নয়। গতকাল নিখোঁজ এম ইলিয়াস আলীর পরিবারের সাথে কথা বলার পর সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এ অভিযোগ করেন। তিনি বলেন, এখানে রাষ্ট্রীয় সন্ত্রাস এমন পর্যায়ে চলে গেছে যে সেখানে রাজনৈতিক নেতাকর্মী সহ সাধারণ মানুষের জীবন জীবিকা একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। অন্যদিকে মির্জা ফখরুলের অভিযোগের জবাবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার নয়, ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে বিএনপি। মানব জমিনে পরিবেশিত এ খবরে লেখা হয়েছে, ঈদকে সামনে রেখে করোনাকালীন এই সংকটে রাজনৈতিক ব্লেম গেম থেকে বিরত থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। ভিন রাজ্যে ভেসে উঠছে দেহ, মালদহে ঢুকে পড়ার আশঙ্কায় নজরদারি শুরু নবান্নের, আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে। বিহারের বক্সা, উত্তরপ্রদেশের গাজীপুরের বয়ে চলা গঙ্গা যমুনার জলে ভাসতে দেখা গিয়েছে করোনা আক্রান্তের পচা গলা দেহ। এ নিয়ে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। এবার সেই দেহ বাংলায় ঢুকে পড়ার আশঙ্কায় তড়িঘড়ি ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। ভারতে করোনা বৃদ্ধির জন্য দায়ী বড় বড় ধর্মীয় এবং রাজনৈতিক সমাবেশ, এবার সরব, WHO। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। ল্যান্সেট এবং নেচার পত্রিকার পর এবার ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির জন্য সরাসরি রাজনৈতিক এবং ধর্মীয় সমাবেশকে দায়ী করল বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। সংস্থাটি বলছে, ভারতের বর্তমান পরিস্থিতির কারণ খতিয়ে দেখতে গিয়ে তারা জানতে পেরেছেন ভারতে সংক্রমণ বৃদ্ধির অনেকগুলো কারণের মধ্যে অন্যতম হল বড় বড় রাজনৈতিক জনসভা এবং ধর্মীয় জমায়েত। আনন্দবাজার পত্রিকার খবর, মুখ্যমন্ত্রী রাজ্যপালের পত্র যুদ্ধ, কি বলে প্রথা ও আইন, সংবিধানেই কি সীমার অস্পষ্টতা। এ খবরে লেখা হয়েছে, ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি দেখতে বৃহস্পতিবার শীতলকুচি গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়, সঙ্গে নিয়ে গেছেন কোচ বিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে। কিন্তু তার আগে রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে গণতান্ত্রিক প্রধান মুখ্যমন্ত্রীর এক দফা পত্রযুদ্ধ হয়েছে। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে অভিযোগ করেছিলেন, সরকারি বিধি এবং রীতি ভেঙে একতরফা সিদ্ধান্ত নিয়ে শীতলকুচি সহ কোচবিহারের বিভিন্ন স্থান পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। কাজ নেই, হাতে টাকা নেই, পরিযায়ী শ্রমিকরা বাঁচবেন কিভাবে, কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের। আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়েছে, কোভিডের দ্বিতীয় ঢেউয়ে পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি ও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। বেশ কয়েকটি রাজ্যে লকডাউন চলছে, সে কারণেই উদ্বেগ শীর্ষ আদালতের। পরিযায়ী শ্রমিকরা যে কঠোর পরিস্থিতির মুখোমুখি হয়েছে তা বিবেচনা করার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছে বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এম আর শাহের বেঞ্চ। পরিযায়ী শ্রমিকদের জন্য নেওয়া কর্মসূচির বিষয়েও জানতে চেয়েছে আদালত। বেঞ্চের প্রশ্ন, পরিযায়ী শ্রমিকদের হাতে কাজ নেই, টাকা নেই, কিভাবে তাঁরা বেঁচে থাকবেন? তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। ফিলিস্তিনের নাবলুসে এক শাহাদাত পিয়াসী হামলায় দুই ইসরায়েলি সেনা আহত হয়েছে। নাবলুস শহরের অদূরে এক ফিলিস্তিনি যুবক ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে, এর ফলে দুই ইসরায়েলি সেনা আহত হয়। এরপর ওই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে দখলদার ইসরায়েলি সেনারা। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরানে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত। ঈদের শুভেচ্ছা বার্তায় মুসলিম উম্মার ঐক্য ও সংহতি কামনা করলেন প্রেসিডেন্ট হাসান রুহানি। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় শহীদের সংখ্যা 83-তে উন্নীত। গোটা ইসরায়েলে হামলা চালানোর হুমকি দিয়ে হামাস বলল এখনও মূল অস্ত্র ব্যবহৃত হয়নি। আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন না করার আহ্বান বাংলাদেশের প্রধানমন্ত্রীর। করোনার কারণে লকডাউন বাড়তে পারে বলে মন্ত্রীর আভাস। এবং ভারতে রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশের কারণে করোনা ভাইরাসের প্রকোপ তীব্রভাবে বেড়েছে, সাপ্তাহিক প্রতিবেদনে জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা। বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।